তো ভক্ত এবং ভক্তি জীবনে সাফল্য লাভের এটাই হচ্ছে একমাত্র যোগ্যতা, যে কোনো কিছু আমি করছি এই মনোভাবটা না থাকা। তো ছিল প্রভুপাদ তার কথার মাধ্যম দিয়ে, তার কাজের মাধ্যম দিয়ে, তার মনোভাবের মাধ্যম দিয়ে বারবার তিনি এটা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। তো ছিল রাধানাথ স্বামী মহারাজ, উনি একটা কাহিনী বলছিলেন। ছিল প্রভুপাদ আমেরিকাতে ছিলেন শীতকাল, তো শীতকালে পাশ্চাত্য জগতে এত ঠান্ডা পড়ে লেকের যত জল সেটা বরফ হয়ে যায় উপরটা। তো ছিল প্রভুপাদ যেখানেই থাকুক না কেন আর যে সময় থাকুক না কেন সব সময় তিনি সকালবেলায় প্রাতঃভ্রমণে বেরোতেন, মর্নিং ওয়াক। তিনি মর্নিং ওয়াকে বেরিয়েছেন তো সাধারণত বড় বড় পার্ক থাকে আমেরিকাতে, তো সেখানে পার্কে তিনি প্রাতঃভ্রমণ করছেন। আর যেহেতু ঠান্ডা খুব তাই অনেক লেক আছে, তো লেকের জলগুলো সব বরফ হয়ে গেছে। তো প্রভুপাদ লাঠি নিয়ে হাঁটতেন, তো হাঁটছেন, হাঁটতে হাঁটতে যেখানেই লেক দেখছেন জলাশয় সেখানে যাচ্ছেন, যে লাঠি দিয়ে ওই পাথরগুলো ওই কি বলে বরফগুলোকে ভাঙছেন, একবার ভাঙলেন এরকম করে ১০ বার এরকম করছেন। তো রাধানাথ মহারাজ বলছেন আমি বুঝতে পারছি না যে প্রত্যেকবার এক একটা লেকে যাচ্ছে আর ওইভাবে বরফ ভাঙছে কেন, কি ব্যাপার। কিন্তু আমার সাহস ছিল না প্রভুপাদকে সেই প্রশ্ন করার। তো উনি এই লেকচার দিচ্ছেন ৩০ বছর পরে, সেটা বলছেন ওনার উপলব্ধির কথা। ওই ৩০ বছর ধরে আমার সেই প্রশ্ন ছিল মনে, কেন প্রভুপাদ ওইভাবে বরফ ভাঙছেন। তিনি বলছেন ৩০ বছর পরে নিউ ইয়র্কে রথযাত্রা উৎসব হচ্ছে, তো ছিল প্রভুপাদ এই নিউ ইয়র্ক রথযাত্রাকে বলেছিলেন পৃথিবীর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ রথযাত্রা, কারণ নিউ ইয়র্কে যে রথযাত্রাটা হয় ফিফথ এভিনিউ, যেটা হচ্ছে নিউ ইয়র্কের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা, এবং সেই রাস্তায় সমস্ত ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ শহর নিউ ইয়র্ক, এবং নিউ ইয়র্কের সব থেকে গুরুত্বপূর্ণ রাস্তা ফিফথ এভিনিউ, সেখানে রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তো সারা পৃথিবীর যারা বয়োজ্যেষ্ঠ নেতৃস্থানীয় ভক্ত সেই রথযাত্রায় প্রতি বছর যান। তো ওনারাও গেছেন। তো সাধারণত কি হয়, রথযাত্রা হয় শনিবার, তারপরের দিন প্রভুপাদের গুণকীর্তন করা হয়। তো সেই দিনে প্রভুপাদের গুণকীর্তন হচ্ছে। তো প্রভুপাদের আরেকজন শিষ্য প্রভুপাদের স্মৃতিচারণ করছেন, সেখানেও তিনি বলছেন যে প্রভুপাদ ইউরোপে একবার শীতকালে আছেন, ইউরোপেও খুব ঠান্ডা পড়ে, তো সেখানেও পুকুরের জলগুলো বা লেকের জলগুলো বরফ হয়ে যায়। তো প্রভুপাদ মর্নিং ওয়াকে গেছেন, তো এই ভক্ত অন্য একটা ভক্ত বলছেন, তো রাধানাথ মহারাজ ভাবছে একই কাহিনী মনে হচ্ছে, রাধানাথ মহারাজ সেখানে আছেন। তো বলছে প্রভুপাদ ওই একইভাবে যাচ্ছে, একটা পুকুরের কাছে গিয়ে বরফটাকে ভাঙছে, তারপর আবার যাচ্ছে, আবার বরফ ভাঙছে। তো যে কোনো কারণেই হোক একটা ভক্ত প্রভুপাদকে গিয়ে জিজ্ঞেস করেছে সাহস করে, প্রভুপাদ আপনি হাঁটছেন কিন্তু প্রত্যেকবার গিয়ে ওই পুকুরের বরফ ভাঙছেন কেন, কি ব্যাপার। তখন বলছেন প্রভুপাদ বলছেন যে আমাদের হৃদয়টা, জীবের হৃদয় স্বাভাবিকভাবে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হওয়া উচিত, এবং আমাদের হৃদয় স্বাভাবিকভাবে জলের মতো তরল হওয়া উচিত, কিন্তু মায়ার প্রভাবে, মায়ার সংস্পর্শে আসার ফলে আমাদের হৃদয়টা বরফের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে গেছে। আমি এই আন্তর্জাতিক কৃষ্ণ বামনামিত সংঘ তৈরি করেছি, এই যে জীবের যে এই ঠান্ডা এবং শক্ত হৃদয় বরফের মতো হয়ে গেছে সেটাকে ভাঙার জন্য, এবং সেটা হচ্ছে ইসকনের উদ্দেশ্য। এবং তিনি বলছেন যে আমি যে লাঠি দিয়ে ভাঙছি তা আমাদের হৃদয়ের যে বরফ সেটাকে ভাঙার একমাত্র অস্ত্র হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলছি ইসকনের হচ্ছে এটাই একমাত্র উদ্দেশ্য, যে বদ্ধ জীবের যে শক্ত এবং ঠান্ডা বরফরূপ হৃদয়কে ভেঙে তার যে স্বাভাবিক প্রবৃত্তি কৃষ্ণকে ভালোবাসা সেটাকে স্থাপন করা হচ্ছে আমার উদ্দেশ্য, তাই জন্য আমি ভাঙছি বরফ, কারণ এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য। তবে শিল প্রভুপাদ শিক্ষা দিলেন যে কিভাবে আমরা হরিনাম করছি, হরিনাম করার উদ্দেশ্য কি, হৃদয়ের পরিবর্তন, হৃদয়ের পরিবর্তন। তো বলা হচ্ছে যে আমরা যে হরিনাম করছি এতদিন হরিনাম করার পরেও আমাদের হৃদয়টা অতটা পরিবর্তিত হচ্ছে না, তার মানে মানে বরফ কটা ভাঙছে না মানুষ। তার কারণ ব্যাখ্যা করা হচ্ছে যে আমাদের যে জপ সেই জপটা হচ্ছে অপরাধযুক্ত জপ, জপ করতে গিয়ে আমাদের অনেক অপরাধ হয়ে যাচ্ছে, যেহেতু আমাকে নাম অপরাধ সম্বন্ধে বলতে বলা হয়েছে আজকে। তো অপরাধযুক্ত নাম করার ফলে আমরা নামের খুব একটা ফল পাচ্ছি না, এবং এতদিন জপ করার পরেও আমাদের হৃদয়ের যে স্বাভাবিক প্রবৃত্তি, তো শ্রীল প্রভুপাদ বলছেন যে হরিনামের এত ক্ষমতা, একবার শুদ্ধভাবে হরিনাম করলেই তার কৃষ্ণ প্রেম লাভ হওয়া উচিত বলা হচ্ছে। তো হরিদাস ঠাকুর যখন ছিলেন, তো হরিদাস ঠাকুর বলছেন নাম সম্বন্ধে আলোচনা করা হচ্ছে, তো গোপাল চক্রবর্তী বলে একজন ব্রাহ্মণ সেখানে আছে, তো সবাই নামের বিভিন্ন ধরনের প্রভাব বলছে। তো হরিদাস ঠাকুর বলছে এগুলো কি নামের ফল, বলছে কোটি জন্ম তপস্যা করলে যে মুক্তি হয় না, শুধুমাত্র নামাবাসে সেই মুক্তি হয়। এটা যখন বলেছে তখন গোপাল চক্রবর্তী সে বলছে এই আবার কি ধরনের, বলছে কত জন্ম ব্রহ্ম জ্ঞান তপস্যা করে মুক্তি পাওয়া যায় না, একমাত্র নামাবাসে মুক্তি হয়ে যায়, এটা খুব বাড়াবাড়ি করে বলা মনে হচ্ছে। বলছে আপনার আপনি আপনার বড় নাক হয়ে গেছে, আপনার নাক নষ্ট হয়ে যাবে। তো হরিদাস ঠাকুর তো দৈন্য, তো উনি সেটাকে স্বাভাবিকভাবে নিয়েছেন, কিন্তু সে গোপাল চক্রবর্তী সে হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করে ফেলল, এবং তার ফলে হরিদাস ঠাকুরের নাক কিছু হলো না, কদিন পরে গোপাল চক্রবর্তীর কুষ্ঠ হয়ে গেল এবং তার নাক গলে পড়ল। তাই এই যে নামের প্রতি বিশ্বাস যদি না থাকে, বলছে যদি নামের ফল লাভ করতে হয় নামের প্রতি বিশ্বাস থাকা দরকার। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতা নাম নামিন, এই যে নাম এবং নামই এই যে অভিন্ন, এই বিশ্বাসের উপর আমাদের জপের ফল নির্ভর করবে। আমাদের যদি বিশ্বাস না থাকে যে এই হরিনামের মধ্যেই সবকিছু রয়েছে, নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি শক্তি সমস্ত শক্তি ভগবান এই নামের মধ্যে দিয়েছেন, খালি এমনকি বলা আছে নাম ভগবানের থেকেও শক্তিশালী। এই যে শ্রদ্ধা এবং বিশ্বাস যদি না থাকে তাহলে হরিনাম জপ করলে ওটা যান্ত্রিক জপ হবে এবং জপের সেই ফল লাভ করা সম্ভব নয়। তো ছিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুরকে ওনার এক শিষ্য জিজ্ঞেস করছেন, গুরু মহারাজ আমি যখন জপ করি জপের সময় আমার মন এদিক ওদিকে চলে যায়, আপনাদের যায়? প্রত্যেকের যায়। তখন ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন এই যে অমনোযোগী জপ, এই অমনোযোগী জপ হচ্ছে দশবিধ নাম অপরাধের প্রধান কারণ, আমাদের মন এদিক ওদিকে চলে যায়। তো সাধারণত বলা হচ্ছে তিন প্রকারের নাম, অপরাধযুক্ত নাম, নামাভাস এবং শুদ্ধ নাম। আমাদের এই জড় অস্তিত্বের গোড়া কারণ হচ্ছে অবিদ্যা, অবিদ্যা মানে আমি জানি না আমি কে, যে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, এই যে জ্ঞান, এই জ্ঞান আমাদের নেই। এই অবিদ্যা জনিত কারণে আমাদের অনর্থ, আমাদের হৃদয়ে যে এত অনর্থ রয়েছে তার প্রধান কারণ হচ্ছে আমরা হচ্ছি অবিদ্যা জনিত রোগে দ্বারা আক্রান্ত, তার ফলে হৃদয়ে আমাদের কাম ক্রোধ লোভ আদি অনর্থ থেকে যাচ্ছে। তো অবিদ্যা থেকে অনর্থ, আর অনর্থ থেকে কি হয়, অমনোযোগী মনোভাবটা আছে, মন এদিক ওদিকে যায়। কেন যায়? যেহেতু মনে আমাদের অনেক কামনা বাসনা রয়েছে, তাই মন যেই কামনা বাসনার প্রতি আসক্ত মন সেই দিকেই ধাবিত হয়, আর যত সময় বেশি যায়, তাই না? দিনের বেলা অন্য কাজে ব্যস্ত থাকলে মনটা এদিক ওদিকে যায় না, যত সময় মনটা বেশি যায় এদিক ওদিকে। আর সারাদিনের প্ল্যান প্রোগ্রাম, যত চিন্তা, যত সবকিছু ভালো মন্দ বিচার জপের সময় সবসময় আসে। আমি আগে ভাবতাম যে কেন এটা হয়, তো অন্য সময় সেবায় যখন আমরা থাকি তখন মন কিন্তু এদিক ওদিকে যায় না, কিন্তু এই জপ করার সময় মনটা এদিক ওদিকে যায়। উদাহরণ দেওয়া হচ্ছে যে আমাদের ইন্দ্রিয় সবসময় তৎপর, অ্যাক্টিভ, সক্রিয়, তাই যখন আমরা বিভিন্ন সেবা কার্যে যুক্ত থাকি তখন অন্য ইন্দ্রিয়গুলো খুব অ্যাক্টিভ থাকে, তখন মনটা একটু শান্ত থাকে। আর যখন জপ করি আমরা, জপের সময় অন্য ইন্দ্রিয়গুলো পুরো ইনঅ্যাক্টিভ থাকে, তখন মন ভাবছে যে সারাদিন তো অন্য ইন্দ্রিয় অ্যাক্টিভ থাকবে, এখন আমার সময়, তো তখন মন খুব সক্রিয় হয়ে পড়ে, যেহেতু অন্য ইন্দ্রিয়গুলো তখন কাজ করে না, এবং তার ফলে মন এদিক ওদিকে চলে যায়। এবং এই মন এদিক ওদিকে চলে যাওয়ার ফলে আমাদের জপে মন বসে না, এবং যেহেতু জপে মন বসে না এবং অমনোযোগী জপ, পদ্মপুরাণ বলছে যেহেতু জপের সময় মন অমনোযোগী, তাই দশবিধ নাম অপরাধ আমরা করে থাকি, কারণ অমনোযোগী জপই হচ্ছে দশবিধ নাম অপরাধের প্রধান কারণ। তো শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর এই রোগ থেকে মুক্তি লাভের জন্য তিনটে কারণ বলছে, তিনটে উপায় বলছেন, খুব সুন্দর। প্রথম বলছেন উনি, এই যে অমনোযোগী জপ থেকে মুক্তি লাভের উপায় হচ্ছে উৎসাহ সহকারে জপ, জপটা আমাদের উৎসাহ সহকারে করতে হবে। আমরা কি জপ করার সময় কোনো উৎসাহ থাকে না, জপ করতে হবে অত্যন্ত উৎসাহের সঙ্গে, এনথুসিয়াজম, উৎসাহ থাকতে হবে। রূপ গোস্বামী ব্যাখ্যা করছেন যে ভক্তি জীবনের সাফল্যের প্রধান চাবিকাঠি হচ্ছে উৎসাহ, উৎসাহ নিশ্চয় ধৈর্য, তো উৎসাহ থাকতে হবে। তো এই উৎসাহটা কোথা থেকে হবে? একা একা উৎসাহ হবে না, একা থাকলে নিরুৎসাহ বেশি হয়, তাই জন্য ভক্ত সঙ্গে থাকতে হবে। যদি ভক্ত সঙ্গে আমরা থাকি, যারা খুব মনোযোগী, মনোযোগ সহকারে জপ করে এবং উৎসাহের সঙ্গে জপ করে, তাদের সঙ্গে যদি আমরা জপ করি তাহলে জপে একটা উৎসাহ পাওয়া যায়। তাই প্রথম হচ্ছে আমাদের উৎসাহ সহকারে জপ করতে হবে অমনোযোগটাকে দূর করার জন্য। দু নম্বর হচ্ছে যে আমরা যখন জপ করছি, আমরা জপমালা জপ করছি, তুলসী মালাতে, তুলসী বীজ, যে তুলসী বীজ যে এক একবার আমরা হাত দিচ্ছি, তো শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর বলছেন এই তুলসী মালাকে চৈতন্য মহাপ্রভুর চরণের সঙ্গে তুলনা করা উচিত, এবং একবার করে যখন হাত দিচ্ছি তখন আমাকে বুঝতে হবে যে এক একটা জপমালা হচ্ছে চৈতন্য মহাপ্রভুর চরণকে আমরা স্পর্শ করছি, এই মনোভাব দিয়ে জপ করতে হবে। মানে কত সাবধানতা সহকারে জপ করতে হবে, চৈতন্য মহাপ্রভুর চরণ স্পর্শ করা মানে বিরাট ব্যাপার। তাই জন্য আমরা যখন এক একটা করে মালা আমরা স্পর্শ করব, তখন সবসময় চিন্তা করতে হবে যে আমরা চৈতন্য মহাপ্রভুর চরণকে স্পর্শ করছি। আর তিন নম্বর হচ্ছে আমাদের মনোভাবটা হবে, ত্রিনাদপি সুনিচেন তরড়িব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা হয়ে, এই শ্লোকটাকে আমাদেরকে হৃদয়ে সবসময় ধারণ করে রাখতে হবে। এই তিনটে জিনিস যদি আমরা জীবনে করতে পারি তাহলে আমাদের এই অমনোযোগী জপ, আমরা তার প্রভাব থেকে মুক্ত হতে পারব। কঠিন, তাই না? খুব কঠিন। তো বলা আছে, প্রভুপাদ বলেছেন যে ভক্তি জীবনের উন্নতির 99% নির্ভর করে জপের উপর, আর কলিযুগে বদ্ধজীবদের একটাই প্রবণতা, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, সেটাই সব থেকে গুরুত্ব কম আমরা দিই। তা আমরা সাধক জীবনে বিশেষ করে আমার কথা বলছি এবং অন্যান্য বক্তরা বলে যে জপ এত গুরুত্বপূর্ণ, কিন্তু সেই জপটাকে আমরা সবথেকে কম গুরুত্ব দিই এবং তার ফলে আমাদের ভক্তি জীবনে উন্নতি হয় না। জপে আমাদেরকে খুব গুরুত্ব দিতে হবে, তাহলে আস্তে আস্তে এই অমনোযোগী মনোভাব আমাদের দূর হবে। তো যেটা বলছিলাম যে জপের সাফল্যের একটাই হচ্ছে যে ভগবান এবং ভগবানের নাম অভিন্ন, এবং ভগবান আমাদেরকে তার নামের মাধ্যমে সবকিছু প্রদান করতে পারেন। এবং এই জগতের বলা হচ্ছে যে দশম নাম অপরাধ, যে নামের এত মাহাত্ম শ্রবণ করা সত্ত্বেও জড়জাগতিক আসক্তি বজায় রাখা। এই জড়জাগতিক আসক্তি বজায় রাখার ফলে জড় আসক্তি, জড় আসক্তির জন্য আমরা অমনোযোগী হয়ে পড়ি, তাই জড় আসক্তিকে আমাদেরকে দূর করতে হবে। তো শিব ঠাকুরের, শিবের একজন মহান সাধক বা ভক্ত ছিল, তো তিনি অনেক সাধন করে সাধনায় সিদ্ধি লাভ করেছে। তো শিব ঠাকুর অত্যন্ত সন্তুষ্ট যে তার উপর প্রতি। শিব ঠাকুর বলছে তুমি কি চাও? বলছে আমি অনেক ঐশ্বর্য চাই, অনেক টাকা পয়সা আমি চাই। তখন শিব ঠাকুর বলছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বলছে কোথায় পাবো, কি করে পাবো? বলছে তুমি বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে একজন আছেন তার নাম হচ্ছে সনাতন গোস্বামী, তার কাছে গেলে তুমি তোমার সমস্ত সম্পত্তি পেয়ে যাবে। তো ভালো, ভাবছি সনাতন গোস্বামী খুব বড় লোক হবে। তো বৃন্দাবনে পৌঁছে গেছে, তো বৃন্দাবনে গিয়ে জিজ্ঞেস করছে সনাতন গোস্বামী কোথায় থাকে, তো দেখিয়ে দিয়েছে। তো এছাড়া ভাঙা কুটির, বলে ঠিক জায়গায় বললো তো, বলছে এত বড় লোকের এরকম খারাপ বাড়ি, তোর মনে বিশ্বাস হচ্ছে না, তাও বলছে, সবাই বলছে ওটাই। তো চলে গেছে ওখানে, তো গিয়ে জিজ্ঞেস করছে সনাতন গোস্বামী আপনি কি সনাতন গোস্বামী? বলছে হ্যাঁ। বলছে মহাদেব শিব আপনার কাছে পাঠিয়েছে আমাকে। বলছে কেন? বলছে আপনার কাছে নাকি অনেক সম্পত্তি আছে, টাকা পয়সা আছে, তো আমি তো শিব ঠাকুরের আশীর্বাদ লাভ করেছি যে আমি অনেক টাকা পয়সা পাবো, তো উনি আমাকে আপনার কাছে পাঠিয়েছে। তো সনাতন গোস্বামী বলছে ঠিক বলছেন তো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, দেখছেন না বাড়ির অবস্থা, একটা কুটিরে থাকি তাও ফুটো জল পড়ে, আর আমি তো ভিক্ষা করে খাই, যেদিন ভিক্ষা করে পাই সেদিন খায়, আর যেদিন পাই না সেদিন খায় না, এই তো আমার দশা, আমার কাছে আমার টাকা পয়সা কোথায় আছে? বলছে না, বলেছেন উনি আছে। যখন বলছে বারবার বলছে, তখন চিন্তা করছে কোথায় আছে আমার, তারপর চিন্তা করছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, বলছে যে ওই তুমি পাশে চলে যাও, ওখানে ডাস্টবিন পড়েছে, ডাস্টবিন, তো ডাস্টবিনে একটা পরশমণি আছে। তো পরশমণি মানে জানেন তো, পরশমণি মানে যেটাতে স্পর্শ করবেন সেটাই সোনা হয়ে যাবে, এটা পেলে ভালো হতো। তো ভাবছে বাহ ভালো জিনিস পেয়ে গেছি, এখন আমি আমার আর কোনো চিন্তা নেই, যেকোনো কিছু স্পর্শ করবে সোনা হয়ে যাবে। তো ওটা নিয়ে এসছে, নিয়ে এসে বলছে ঠিক আছে এটা তো পেয়ে গেছেন, এখন যেখানে আপনি স্পর্শ করবেন সোনা হয়ে যাবে, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে, জয় শ্রী শ্রী রাধা মহাদেব কি জয়। তো সনাতন গোস্বামীকে প্রণাম করে বেরিয়ে গেছে। রাস্তায় যাচ্ছে তখন তার মনে একটা প্রশ্ন জেগেছে, বলছে যে পরশমণি এত মূল্যবান জিনিস, তাকে সনাতন গোস্বামী ডাস্টবিনে রেখেছে কেন? তা ডাস্টবিনে আমরা কি সব রাখি, যেগুলো আর লাগে না কাজে, না ফালতু জিনিস, ফালতু জিনিসকে ডাস্টবিনে ফেলা হয়। তখন ভাবছে ওর কাছে, সনাতন গোস্বামীর কাছে এই পরশমণির একটা ফালতু জিনিস নিশ্চয়, নাহলে কেন ডাস্টবিনে রাখবে? তা আমরা সাধারণত কিছু টাকা হলেই ঘরে রাখি না, ব্যাংক অ্যাকাউন্ট খুলি না, ব্যাংকে রাখবো, তারপরে সোনা দাদানা অল্প থাকলে ঘরের লকারে রাখে, কিন্তু সোনা বেশি হয়ে গেলে ব্যাংক লকারে রাখে, আর যদি কেউ এখন পরশমণি পায় তো কোথায় রাখবে, সেই চিন্তাতে মনে হয় পাগল হয়ে যাবে, তাই না? অনেকে লটারি যখন পায়, লটারি আগে লটারি পেয়েই সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক হয়ে মরে যাচ্ছে, টাকা না থাকলেও অসুবিধা, টাকা থাকলেও অসুবিধা, অনেকে মানে হ্যান্ডেল করতে পারে না, এত টাকা আমি কি করবো। তো আমরা যদি কখন পরশমণি পেয়ে যায় যে কোথায় রাখবো এই পরশমণি, সেটা করতে করতে মানে মাথা খারাপ হয়ে যাবে। সে ভাবছে যে এই এত মূল্যবান বস্তু তাকে সে ডাস্টবিনে ফেলে রেখেছে, তার মানে ওনার কাছে এমন কিছু সম্পত্তি আছে, তার ফলে তার কাছে এই পরশমণিটা একটা তুচ্ছ জিনিস যে ডাস্টবিনে ফেলে রাখছে, তাহলে ওনার কাছে কি আছে? এটা অ্যাকচুয়ালি মহাদেব শিব ওনাকে কোনো প্রাণীতে করছেন ভিতর থেকে। তারপর ফিরে এসেছে, তো ফিরে এসে সনাতন গোস্বামীর কাছে প্রণাম করেছে, তখন আমার মনের কথা বলেছে যে আপনি এত মূল্যবান বস্তু আপনি ডাস্টবিনে ফেলে রেখেছেন, আপনার কাছে নিশ্চয় আরো মূল্যবান বস্তু আছে, সেটা কি আপনি দেবেন? বলছে হ্যাঁ আমি দিতে পারি, কিন্তু তার আগে তোমাকে 5 মিনিটে ডাস্টবিনে ফেলে আসতে হবে, তাহলে সেই সম্পত্তিটা পাবে। তো বলছে ঠিক আছে কোনো অসুবিধা নাই, গিয়ে ডাস্টবিনে 5 মিনিটে ফেলে এসেছে। তারপরে বলছে এখন তোমাকে আমি চিন্তামণি প্রদান করবো, 5 মিনিট যেহেতু ডাস্টবিনে ফেলেছ তাই তোমাকে আমি এখন চিন্তামণি প্রদান করবো। চিন্তামণি মানে হচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। আমাদের কি এরকম বিশ্বাস আছে? আমাদের কি এরকম বুকের পাটা আছে যে পরশমণিকে ডাস্টবিনে ফেলার মতো? তাহলে নামের মাহাত্ম্য আমাদের কাছে প্রকাশিত হবে। এটা যে যোগ্যতা, যে বলছে না একবার জগন্নাথ বাবাজিকে মনে হয় একজন এসে বলছে আমি মায়াপুরে জমি কিনেছি, ঠিক আছে যে তুমি মায়াপুরে জমি কিনে ফেলেছ, এত তোমার ক্ষমতা। বলছে যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত সম্পত্তি একত্রিত করলেও তুমি মায়াপুরের একটা কণাকে তুমি কিনতে পারো না, আর তুমি মায়াপুরে কাটা কাটা জমি কিনে নিয়েছো। এই যে কারণ মায়াপুর হচ্ছে চিন্তামণি ধাম, তো সেই নাম হচ্ছে চিন্তামণি, তাকে জড়জগতের কোন ঐশ্বর্য দিয়ে মাপা যাবে না। ধামকে যেমন এই জড়জগতের কোন ঐশ্বর্য দিয়ে মাপা যায় না, যেটা হচ্ছে চিন্ময় বস্তু, চিন্ময় বস্তুকে জড়জগতে কোন ঐশ্বর্য দিয়ে মাপা যায় না। তাই যতদিন পর্যন্ত আমাদের এই বিচারটা থাকবে, জড়জাগতিক বিচার, ততদিন আমরা নামের অস্তিত্বকে বা নামের গুরুত্বকে, নামের মাহাত্ম্যকে আমরা উপলব্ধি করতে পারব না। তা আমাদের জপ করতে আনন্দ হয় বলছে যে জপ যখন করব, জপ করার সময় এত আনন্দ, রূপ গোস্বামী বলছেন তিনি যখন জপ করে এত আনন্দ পাচ্ছে, বলছে যে লক্ষ লক্ষ কান আর লক্ষ লক্ষ জিবা হলে ভালো হতো, একটা কি করে হয় সম্ভব? এটা হচ্ছে মহান বৈষ্ণবদের ভক্তদের একটা লক্ষণ। তো গোপীরা বলছে না যে যখন কৃষ্ণ গোচারণ থেকে আসছে, তো গোপীরা কৃষ্ণকে দর্শন করছে, তো দর্শন করছে তখন সারাদিন দেখেনি, অত্যন্ত আগ্রহের সহকারে কৃষ্ণকে দেখছে আর ব্রহ্মাকে গালি দিচ্ছে। তো ব্রহ্মাকে বলছে এমন মানে কি বলবো, এত খারাপ স্রষ্টা আমরা জীবনে দেখিনি, যে কৃষ্ণের যে সৌন্দর্য, এই অসীম সৌন্দর্য, তাকে দেখার জন্য মাত্র দুটো চোখ দিয়েছে, লক্ষ লক্ষ চোখ দেওয়া উচিত ছিল, কিন্তু তাও এত মূর্খ একজন স্রষ্টা সে মাত্র দুটো চোখ দিয়েছে। তো দুটো চোখ দিয়েছে, দিয়েছে ভালো চোখ দে, তো দুটো চোখে আবার চোখের পাতা দিয়েছে, আর চোখের পাতা পরে ওঠে নামে না। গোপীদের কাছে এই যে চোখের, আমরা বুঝতে পারি চোখের পাতা যে পরে ওঠে নামে আমরা বুঝতে পারি না, কিন্তু গোপীদের কাছে ওই যে চোখের পাতা উঠছে নামছে সেটা একটা যুগের মতো। যুগাহিতং নিমেষেন চক্ষুষা প্রাপ্তি সাহিতং শূন্যাহিতং জগৎ সর্বং গোবিন্দ বিরহে নামে, এটা হচ্ছে মনোভাব। তো যখন সনাতন গোস্বামী বৃহৎ ভাগবতমৃতে ব্যাখ্যা করছেন যে গোপসখাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা, যে গোপসখারা কৃষ্ণকে নিয়ে একসঙ্গে গোচারণে যায়, তো বৃন্দাবনে তো অনেক গাছ, তো কৃষ্ণ মাঝে মধ্যে গাছের আড়ালে চলে যায়, গাছের আড়ালে কতক্ষণ যাবে, এক মুহূর্ত, এক মুহূর্ত গোপসখারা যখন কৃষ্ণকে দেখতে পায় না সেখানে অচেতন হয়ে পড়ে যায়, এটা হচ্ছে গোপসখাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা। আর আমাদের অবস্থা দেখুন, আর আমরা বৃন্দাবনে যাবো ভাবছি না, তা আমরা ভাবি আমাদের জীবন হচ্ছে আমাদের বৃন্দাবনে ফিরে যাব, তো এই ধরনের প্রেম লাগবে আমাদের কি সেই ধরনের? আমি আগে ভাবতাম এটা মানে গল্পের মতো, মহাপ্রভু বলছেন যুগাহিতং নিমেষেন চক্ষুষা প্রাপ্তি সাহিতম, যেমন সনাতন গোস্বামী ব্যাখ্যা করছে গোপসখাদের কৃষ্ণের প্রতি ভালোবাসা, এক একটা গাছের আড়ালে চলে যাচ্ছে সেই এক মুহূর্ত বিরহ তারা সহ্য করতে পারছে না, অচেতন হয়ে যাচ্ছে, কত ভালোবাসা থাকলে এটা হয়। তাই হরিনাম করে আমাদের সবসময় তীব্র যে বিরহ ভাবে আমাদের ক্রন্দন করা উচিত, যে কৃষ্ণ থেকে আমরা কত দূরে আছি। তো শুদ্ধ ভক্তরাও জপ করে আনন্দ পায়, আমরাও জপ করে আনন্দ পাই। তো পার্থক্যটা হচ্ছে যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা জপ করার সময় আনন্দ পায়, আর আমাদের ষোলমালা জপ শেষ হলে আনন্দ পাই আমরা, যে জপটা শেষ হয়ে গেল আজকের মতো ডিউটি শেষ। তো আমাদের জপ করে আনন্দ হয় না, আমাদের জপ শেষ করে আনন্দ হয়। তো বলা আছে যে আমাদের নামে রুচির যে লক্ষণ সেটা কি লক্ষণ, যখন আমাদের জব করতে সোলাওয়ালা হয়ে গেলেও আরো জব করতে ইচ্ছা হবে, এটা যে রুচি, রুচি মানে যত খাবে আরো খেতে ইচ্ছা হবে। আর যখন খেতে ভালো লাগে না কোন রকমের শেষ করে, বাবা যদি ব্রহ্মচারী কিছু না যদি প্রসাদ খারাপ হয় যে টেস্ট হলো না কি করবে, যত তাড়াতাড়ি খেয়ে তাড়াতাড়ি হাত দিয়ে চলে যাও। আর যদি ভালো প্রসাদ হয় খেতে ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়, তাই না? এটা যে রুচি, আর নামে রুচি না থাকলে যা হয়। তো ঠিক একইভাবে আমাদের অবস্থাটা সেরকম, কোন রকমে সোলোমালা শেষ করো, শেষ করে আনন্দ লাভ করো, মনটা পিসফুল হলো, কিরকম যে আমার জব শেষ হয়ে গেছে, মাইন্ডটা এখন পিসফুল, যে আর আমাকে জব আর টানতে হবে না, লিখে দিলাম মালাটা। তার মানে আমাদের নামে কোনো রুচি নেই। তো কৃষ্ণকে একজন অন্য একজন ভক্ত বলছে যে আপনি অর্জুনের প্রতি এত আসক্ত কেন? তখন কৃষ্ণ বলছে ঠিক আছে, মানে উত্তর দিচ্ছে না, বলছে ঠিক আছে তোমাকে একদিন আমি বলবো কৃষ্ণের প্রতি আমি কেন, অর্জুনের প্রতি আমি কেন আসক্ত। একদিন রাত্রিবেলায় তো কৃষ্ণ ওই ভক্তটাকে দেখেছে, চলো চলো এক জায়গায় যাবো, বলছে কোথায় যাবো চলো না। তো গেছে, তো গেছে অর্জুনের ঘরে, রাত্রিবেলা অর্জুন ঘুমাচ্ছে, তো যে ভেতরে ঢুকেছে দেখছে যে কৃষ্ণ কৃষ্ণ মাধব মাধব সব কৃষ্ণ নাম বেরোচ্ছে। কোথা থেকে কৃষ্ণ নাম আসছে, অর্জুন তো ঘুমাচ্ছে। তখন দেখছে অর্জুনের রোমকূপ থেকে, অর্জুনের নিঃশ্বাস প্রশ্বাস থেকে ভগবানের নাম নির্গত হচ্ছে। তখন কৃষ্ণ বলছে এখন বুঝতে পারছো যে কেন আমি অর্জুনের প্রতি এত আসক্ত। তো অর্জুন ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ নাম করে, আর আমরা কৃষ্ণ নাম করতে করতে ঘুমাই। তো এইটাই হচ্ছে আমাদের এবং অর্জুনের মধ্যে পার্থক্য। তাই জন্য আমাদেরকে জেগে থাকতে হবে, জাগো, অ্যাটলিস্ট জেগে জপ করা উচিত। তো আমাদের জপের সময় খুব ঘুম পায়, ওই দুটো সময় খুব বেশি ঘুম পায়, একজন জপ আর একটা ভাগবতম ক্লাস। একজন কি একজন বলছিল, প্রভুপাদ আমাদেরকে সবকিছু ভালো দিয়েছে, মঙ্গল আরতি, গুরু পূজা, উৎসব, সবকিছু ভালো, এই যে দুটো জিনিস দিয়েছে এটা খুব অবস্থা খারাপ। তো বলা হচ্ছে যে আমাদের ঘুমানো উচিত ছ ঘন্টা ঘুমানো উচিত, কিন্তু আমাদের 9 ঘন্টা ঘুম আরামসে হয়। কিরকম বলছে, বলছে রাত্রেবেলা 6 ঘন্টা, জপের সময় 2 ঘন্টা, আর ভাগবতম ক্লাসে 1 ঘন্টা, তাহলে 9 ঘন্টা আমাদের খুব সুন্দর ঘুম হচ্ছে। তাই আমাদের যেটা আমাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ সাধনার অঙ্গ, সোলোমালা জপ আর শ্রীমদ ভাগবতম শ্রবণ, সেই সময় আমরা সব থেকে অলস হয়ে পড়ি। এই অমনোযোগিতা তার 3টে লক্ষণ রয়েছে, ব্যাখ্যা করা হচ্ছে। তো 3টে হচ্ছে ঔদাসীন্য, জাড্য এবং বিক্ষেপ। এই 3টে হচ্ছে লক্ষণ, অমনোযোগী জবের লক্ষণ। তো প্রথমটা হচ্ছে ঔদাসীন্য, আমরা উদাসীন, আমাদের খুব একটা দৃঢ়তা নেই, নিষ্ঠাভক্তি নেই আমাদের। কেন নিষ্ঠাভক্তি নেই, তারা একটাই কারণ যে আমাদের জড়জাগতিক কামনা বাসনা রয়েছে, উদাসীন ভাব। তাই জন্য আমাদেরকে সবসময় যারা অত্যন্ত দৃঢ় ভক্ত তাদের সেবায় যুক্ত থাকতে হবে। যারা ভক্তি জীবনে অত্যন্ত দৃঢ় তাদের সঙ্গে থাকলে আমাদের এই উদাসীন্য ভাবটা চলে যাবে, আমাদের যে উদাসীন ভাব ভক্তি জীবনে সেই উদাসীন ভাবটা কেটে যাবে। জাড্য মানে হচ্ছে অলস, ভক্তি জীবনে অত্যন্ত অলসতা রয়েছে আমাদের, তাই এটা আমাদের খুব তীব্রভাবে কঠোর ভজন সাধনের মাধ্যম দিয়ে এই অলস জিনিসটা আমাদের যাবে। আর হচ্ছে বিক্ষেপ, বিক্ষেপ মানে মন আমাদের এদিক ওদিকে চলে যাচ্ছে, এই বিক্ষেপ আমাদের যাবে নিয়মিতভাবে ভগবানের শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ কীর্তন উৎসব আদি বেশি জপ করার মাধ্যম দিয়ে ধীরে 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 এই যে মনের বিক্ষেপ এটা নিয়ন্ত্রিত হতে পারে। এই 3টে জিনিস আমাদের জীবনে বাধা সৃষ্টি করে। তাই জন্য বলা আছে যে নিজের চেষ্টায় শুদ্ধ নাম আমরা করতে পারব না, কারণ ভক্তি জীবনের সফলতা খালি নিজের চেষ্টায় হয় না, আমাদের প্রচেষ্টা থাকতে হবে এবং আমাদেরকে নাম প্রভুর কাছে নিয়মিতভাবে প্রার্থনা করতে হবে, শুদ্ধ ভক্তের সঙ্গ এবং নাম প্রভুর কাছে প্রার্থনা করতে হবে, কাতরভাবে প্রার্থনা করতে হবে। উদাহরণ দেওয়া হচ্ছে গৌরগোবিন্দ স্বামী মহারাজ তো বলছেন যে আমাদের ইসকনটা হচ্ছে একটা ক্রাইং ক্লাব, ক্রন্দন করার জায়গা, কারণ ভক্তি জীবনটা সাফল্য নির্ভর করছে ক্রন্দন করার উপর। তো আমাদেরকে জপটা এমন ভাবে করতে হবে হৃদয় থেকে যেন ক্রন্দন আসে। আচার্যরা ব্যাখ্যা করছেন যে পাষাণ হলে গলে যেত, হৃদয় পাষাণ গলল না রে। আমাদের হরিনাম করলে পাথরও গলে যায়, পাথরও গলে যায়, কিন্তু আমাদের হৃদয় পাষাণটা গলছে না। মানে আমাদের, আমি কোন জায়গায় শুনছিলাম, হৃদয়টা আমাদের স্টিল দিয়ে তৈরি, স্টিল, পাথর গলে যাবে কিন্তু স্টিল গলানো খুব কঠিন, স্পেশাল ফ্যাক্টরি লাগে স্টিল গলাতে। তাই জন্য আমাদের এই এত জপ করেও হৃদয়টা নরম হচ্ছে না। তাই জন্য আমাদেরকে ভালোভাবে সাধু সঙ্গের মাধ্যম দিয়ে জপ করতে হবে, ক্রন্দন করতে হবে। আর বলছে যদি ক্রন্দন করতে না পারো তাহলে ভগবানের কাছে গিয়ে বলতে হবে যে আমি এত অভাগা যে একবার হরিনাম করলে আমাদের রোমাঞ্চকম্প হওয়া উচিত, আমাদের ক্রন্দন আসা উচিত, কিন্তু আমরা, আমাদের কিছুই হচ্ছে না। সেই দুঃখে ক্রন্দন করা উচিত যে আমার হচ্ছে না ক্রন্দন। আলটিমেটলি আমাকে ক্রন্দন করতেই হবে। কেন ক্রন্দনটা তো জীবনে গুরুত্বপূর্ণ? কারণ এই আকুল ভাবে হৃদয়ের ক্রন্দন ভগবানকে খুব তাড়াতাড়ি আকর্ষণ করে। তো বলা আছে যে রুক্মিণী দেবী এবং কৃষ্ণ দ্বারকাতে রয়েছে, হস্তিনাপুরে দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে। এখন খুব কি বলে, দ্রৌপদী খুব প্রার্থনা করছে ভগবানের কাছে। তখন রুক্মিণী বলছে, তোমার ভক্তের এই অবস্থা, তোমাকে প্রার্থনা করছে, তুমি যাও তাড়াতাড়ি। তখন কৃষ্ণ বলছে, আমি কিসে যাব বুঝতে পারছি না, কি করে যাব। বলছে, কেন, তোমার তো বাহন রয়েছে, গরুড়ে করে চলে যাও। বলছে, হ্যাঁ ভাবছিলাম গরুড়ে করে যাব, কিন্তু গরুড়ের সঙ্গে আমার অভিজ্ঞতাটা খুব ভালো না। কিরকম অভিজ্ঞতা? বলছে, যখন গজেন্দ্র যখন আমার সাহায্যের জন্য প্রার্থনা করেছিল, আমি গরুড়ে করেই যাচ্ছিলাম, তো একটু আসতে যাচ্ছিল গরুরটা, তখন বলছে, গরু তো একটু জোরে চলো। তো যখন যত জোরে স্পিড দিতে বলছি আর বেশি স্পিড যাচ্ছে না, আর যত বলছি হঠাৎ দেখছি গরুর অচেতন হয়ে পড়ে গেল। এখন ও আমাকে নিয়ে যাবে কি, গরুরকে আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছিল। তো সেই গরুরের প্রতি আমার ভরসা নেই, খুব আস্তে চলে গরু, চিন্তা করুন। তো গরুরের স্পিড কিন্তু খুব প্রচন্ড হাই স্পিড, কিন্তু কৃষ্ণ বলছে যখন ভক্ত বিপদে পড়ে এই গরুরে করে গেলে আমার হবে না। সেরকম কথাবার্তা চলছে রুক্মিণীর সঙ্গে। তখন হঠাৎ দেখছে কৃষ্ণ নাই। তো কিছুক্ষণ পরে আবার কৃষ্ণ ফিরে এসেছে। তখন বলছে, তুমি কোথায় গেছিলে? বলছে, নাই হস্তিনাপুরে দ্রৌপদীকে উদ্ধার করে এলাম। বলছে, তুমি এই তো গেলে, চলে এলে। বলছে, কি করে গেলে? বলছে, গেছিলাম। বলছে, কিরকম? বলছে, আমি অপেক্ষা করছিলাম। কিসের অপেক্ষা করছিলাম? আমি দেখছিলাম যে দ্রৌপদী কখন আকুল ভাবে আমার সাহায্যের জন্য খালি আমাকে চাইবে, আমার সাহায্য চাইবে। এতক্ষণ ও কি করছিল, এক হাতে শাড়ি ধরে আর এক হাতে প্রার্থনা করছিল, নিজেই চেষ্টা করছিল। কিন্তু যখন সে তার নিজের চেষ্টাকে পুরোরূপে বন্ধ করে দু হাত তুলে যখন আমাকে, আমার সাহায্যের জন্য ক্রন্দন করলো, সেই অশ্রু, সেই ক্রন্দনের অশ্রুকে আশ্রয় করে আমি তার কাছে চলে গেলাম। কৃষ্ণ বলছেন, শুদ্ধ ভক্তদের আকুল ভাবে ক্রন্দন করার ফলে যে অশ্রু নিগ্রত হয়, সেই অশ্রুটাই হচ্ছে আমার সব থেকে দ্রুতবাহী বাহন তার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সেই জন্য যারা কৃষ্ণকে আমাদের জীবনে পেতে চান খুব দ্রুত, তাহলে আমাদেরকে সেইভাবে দ্রৌপদীর মতো আকুল ভাবে ক্রন্দন করতে হবে, তাহলে কৃষ্ণ আমাদের কাছে অতি শীঘ্র এসে উপস্থিত হবে। তাই আমরা যখন হরিনাম করবো তা আমাদের সেরকম প্রার্থনা করা উচিত। প্রভুপাদ বলছেন যে আমাদের জপটা এমন হওয়া উচিত, একটা শিশু যখন মাকে, মায়ের সাহায্যের জন্য ক্রন্দন করে, তো দু ধরনের কান্না আছে শিশুদের। এক কিছু কিছু শিশু আছে এমনি কাঁদে, কোনো কারণ নাই অকারণ নাই কাঁদে, বিপদে পড়লেও কাঁদে না পড়লেও কাঁদে, যান্ত্রিক কান্না। তো কি করে তাদেরকে, তাদেরকে মা একটু একটু কিছু খাবার দিয়ে দেয়, চকলেট দিয়ে দেয়, দুধ দিয়ে দেয়, কিছু চুপচাপ খেলনা দিয়ে দেয়, চুপচাপ হয়ে যায়। কিন্তু ধরুন কোন একটা বাচ্চা ছাদ থেকে পড়ে যাচ্ছে, বা ধরুন রাস্তা পার হচ্ছে, তখন একটা গাড়ি এসে মারবে, তখন সে ক্রন্দন করছে মাকে, মায়ের জন্য আকুল ভাবে। তখন মা কি তাকে চকলেট দেবে না দুধ দেবে, কি করবে? সে নিজে সেখানে গিয়ে তাকে উদ্ধার করবে। তো আমাদের বেশিরভাগ আমাদের জপটা হচ্ছে ওই সাধারণ কান্নার মতো, জপ করতে হয় করছি, যখন বাচ্চা কাঁদতে হয় কান্না করে, তখন ভগবান বলছে ঠিক আছে ভুক্তি, হয়তো চকলেট নাও, মুক্তি সিদ্ধি সব দিয়ে দেবে, আর আমরা খুব আনন্দে থাকবো। অনেকে বলে না, প্রভু হরিনাম করে আমি ভগবান অত্যন্ত কৃপা করেছে, কি করেছে, আমার ছেলে চাকরি হয়ে গেছে, তো আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার আমার স্বামীর ব্যবসাটা খুব ভালো চলছে, ভক্ত হওয়ার পরে দারুণ কৃপা, হরিনামের কি কৃপা। তো ভগবান তাদেরকে এইভাবে কৃপা করবে যারা এই ধরনের কৃপা চায়, আর সেইভাবে ক্রন্দন করবে। কিন্তু যারা বলছে, মহাপ্রভু বলছে না যে আমা ভজে বিষয় মাঙে, সে তো বড় মূর্খ, আমি তো বিজ্ঞ, বিষয় তারে বিষয় কেন দিব, সচরণামিত দিয়া বিষয় বুলাইব। তাই মহাপ্রভু সবসময় আমাদেরকে চাইছে যে কি করে আমাদেরকে এই বিষয় আসক্তি থেকে দূরে রাখবে। তো আমাদের যখন দেখবে যে ভগবান যখন দেখবে যে ও ভক্তি লাগবে না, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনেশ্বরে ভবতার ভক্তি রহিত কিতই, যখন দেখবে কৃষ্ণ যে ও কোনো কিছু চায় না, সে খালি আমাকে চায়, তখন আমরা নামের মাহাত্মকে উপলব্ধি করতে পারবো, তখন ভগবান তাকে তার কাছে প্রদান করবে। কিন্তু আমাদের যদি ভগবান ছাড়া অন্য কিছু চায়, তাহলে ভগবান খুব খুশি, কারণ ভগবান সেগুলো দিয়ে ওকে শান্ত রাখবে। কিন্তু যখন দেখবে এই ভক্ত আমাকে ছাড়া আর অন্য কিছু চায় না, তখন ভগবান তাকে প্রদান করবে। এবং সেই মনোভাব নিয়ে আমরা যদি হরিনাম করি, তাহলে অপরাধ থেকে মুক্ত হয়ে আমরা নামাবাস্তবে পৌঁছাতে পারবো, এবং নামাবাস থেকে আমরা শুদ্ধ নামে গিয়ে ভগবানের যে প্রেম, কৃষ্ণ প্রেম, সেটাকে আমরা এই যে ঈপ্সিত বস্তু, মহাপ্রভু বলছেন প্রেমা পুমার তো মহান, এই ঈপ্সিত বস্তুকে আমরা লাভ করতে পারব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। প্রশ্ন হবে নাকি? ফোনে 9টা বাজে, একটা বা দুটো প্রশ্ন হতে পারে, আপনি করুন। তো বনমালিকবু বলছেন যে আপনি বললেন যে জপের সময় ক্রন্দন করা উচিত, তো আমাদের তো একসঙ্গে বসে জপ করতে হয়, আর প্রভুপাদ বলেছেন সবার সামনে ক্রন্দন করা ঠিক না, তো কি হবে আমাদের? তো এই যে ক্রন্দনের কথা বলা হচ্ছে, এটা সহজিয়াদের বাহ্যিক ক্রন্দনের কথা বলা হচ্ছে না, যে গড়াগড়ি খায় না, এটা সহজিয়া কান্না, মায়া কান্না এটা, ঠিক আছে, কান্না করবে তারপরে কি আবার অবৈধ যৌনসঙ্গ করবে, প্রভুপাদ বলছে এদিকে প্রেমে কান্নাও হবে, এদিকে অবৈধ যৌনসঙ্গও হবে, সেই কান্নার কথা বলা হচ্ছে না, এই কান্নাটা হচ্ছে হৃদয়ের কান্না, এটা লোক দেখানো কান্না না। প্রভুপাদ বলছেন একটা সতী নারী তার স্বামীর প্রতি যে ভালোবাসা, সেটা খালি স্বামীকেই দেখাইছে, আর সেই ভালোবাসাটা যদি কেউ অন্য কাউকে দেখায়, সেই সতী নারীকে বেশ্যা বলা হয়। ভক্তিচন্দ্র সরস্বতী বলছেন, তো বলেছে যে সাধক তার প্রেমকে অন্য কাউকে দেখায়, সে একজন বেশ্যা। তাই আমাদের নাম করার ফলে যে নামের যে ফল আমরা হৃদয়ে যে অনুভব করছি, সেটা কাউকে দেখানোর জিনিস নয়, এটা কার জন্য ক্রন্দন করছি, সে স্বামী পরম পুরুষ ভগবান, সে জানলেই হবে, অন্য কাউকে দেখানোর জন্য নয়। ছেলে প্রভুপাদের অনেক সময় কন্ট্রোল করতে পারে না, প্রভুপাদ নিজেকে কন্ট্রোল করতে অনেক সময় পারে না, কারণ অনেক সময় পারা যায় না, কিন্তু সবসময় প্রভুপাদ সাবধান থাকতেন যাতে করে তার এই যে ইন্টারনাল ইমোশন, সেটা যেন কেউ জানতে না পারে। এই প্রেম যে ভক্তের, যে ভগবানের প্রতি প্রেম, সেটা অত্যন্ত ব্যক্তিগত সম্পত্তি, এটা কাউকে দেখানোর জন্য নয়, কারা দেখায়, সহজিয়ারা দেখায়, ঠিক আছে। সেটা দেখা যাবে, যখন হবে তখন দেখা যাবে, আমাদের তো নাই সেটা, বুঝা যাচ্ছে আমাদের যে কি গতি আমরা তো জানি, এটা তো অনেক দূরের কথা, যে কি গঙ্গার মতো প্রেম, সেটা এলে তো ভগবান দেখবে তাকে, ঠিক আছে, ওটা নিয়ে চিন্তা করে লাভ নেই, ঠিক আছে। হরিনাম সংকীর্তন কি জগৎগুরু শিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।